আমার পদ আদর্শ কোরআন, শিফার নূর কোরআন কোরআন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বাদ। فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله প্রিয় ইসলামী মেয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আরও একবার আপনাদের নিকট উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান যার নাম হচ্ছে কুরআনি সুরার ফজিলত। দর্শকবৃন্দ, যারা আমাদেরকে এই মুহূর্তে যে যেখান থেকে দেখছেন বা শুনছেন, আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা অবগত আছেন এই অনুষ্ঠানে আমরা চেষ্টা করি প্রতিটি পর্বে কুরআনুল করিম ফুরকানুল হামিদ এর বিভিন্ন সুরা নিয়ে আলোচনা করার জন্য, বিভিন্ন সুরার অবতীর্ণের স্থান এবং এই সুরার মধ্যে কয়েকটি আয়াত ও রুকু রয়েছে, এই সুরার আলোচ্য বিষয় কী, এই সুরার নামকরণের ইতিহাস কী, এই সম্পর্কে আমরা আলোচনা করে থাকি। বিশেষ করে গত পর্বে আমরা কুরআনে পাকের দুইটি সুরা নিয়ে আলোচনা করেছি, সুরা হামিম সিজদা এবং সুরা শুরা নিয়ে। আজকের অনুষ্ঠানে আমরা দুইটি সুরা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। কোন কোন সুরা নিয়ে আলোচনা করব তাও আপনাদের সাথে শেয়ার করব, জানাবো। দর্শকবৃন্দ, আসুন আমরা অনুষ্ঠানের শুরুতেই আমাদের প্রিয় নবী রসুল আরবি সরকারের দোয়ালাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের উপর দুরুদে পাক পাঠ করা ফজিলত সম্বলিত হাদিসে মুবারকা শ্রবণ করি। রাহমাতুল্লিল আলামিন শফিউল মুজতামিন রাসূল করিম রাউফুর রহিম, আল্লাহ তাআলার সর্বশেষ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি আমার উপর একবার দুরুদে পাক পাঠ করে আল্লাহ তাআলা তার উপর দশটি রহমত প্রেরণ করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, চমৎকার একটি আমল। আল্লাহ তাআলার রহমত পেতে চাই, দুরুদে পাক পাঠ করি। দুরুদে পাক এমন একটি আমল যে আমল করার দ্বারা বান্দার বালা মুসিবত দূর হয়, পেরেশানি দূর হয়, বিপদ আপদ দূর হয়, বান্দার আমলনামায় নেকি লেখা হয়, বান্দার গুণাকে মুছে দেওয়া হয়, বান্দার প্রয়োজনকে পূরণ করে দেওয়া হয়, চাহিদা পূরণ করে দেওয়া হয়, বান্দার পদমর্যাদাও বৃদ্ধি পায়। আলহামদুলিল্লাহ, একটি আমল করার কতগুলো ফজিলত, দর্শকবৃন্দ, হবে না কেন? দুরুদে পাক কার উপর? আমার নবীর উপর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলার মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। তো আমাদের উচিত আমরা যেন এই রহমত বরকতগুলো লুফে নিই, নেকিগুলো লুফে নিই, নিজের গুনাহকে মুছিয়ে নিই, পদমর্যাদাকে বৃদ্ধি করে নিই। কীভাবে? দুরুদে পাক পাঠের মাধ্যমে। সময় কম, ফজিলত বেশি, অর্থাৎ অল্প সময়ে অনেকগুলো ফজিলত পাওয়া যায়। তো কী করতে হবে? দুরুদে পাক পাঠ করতে হবে। নিয়ত করি আসুন যে আমরা ইনশাআল্লাহ তাআলা নিজের সময়কে বাঁচিয়ে, অর্থাৎ অন্যান্য কাজ থেকে সময়কে বাঁচিয়ে আমরা কি করব, দুরুদে পাক পাঠ করব। দুরুদে পাক চমৎকার আমল, এজন্য আমরা নিজের সময়কে রুটিনকে ভাগ করে নিই যে সকালে আমি ঘুম থেকে উঠে এতবার দুরুদে পাক পাঠ করব, দুপুরে খাবার খাওয়ার আগে বা নামাজের সময় আমি নামাজের আগে পরে, এভাবে যদি আমরা মিল করে একটা রুটিন বানিয়ে নিই ইনশাআল্লাহ তাআলা দেখব আমরা সারাদিনে অনেকগুলো দুরুদে পাক পাঠ করতে পারবো ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আসুন আমরা আমাদের এই অনুষ্ঠানের বরকতের জন্য একবার দুরুদে পাক পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান কুরআনি সুরার ফজিলত। এই অনুষ্ঠানের মধ্যে আমরা চেষ্টা করি ধারাবাহিকভাবে এক একটি সুরার ফজিলত, এক একটি সুরার বিষয়ে বিভিন্ন আলোচনা করার জন্য বিভিন্ন তথ্য উপাত্ত আমরা জানার চেষ্টা করি। আজকে আমাদের আলোচ্য সুরাগুলো, অর্থাৎ আজকে আমরা দুইটি সুরা নিয়ে আলোচনা করব, এর মধ্যে একটি হচ্ছে সুরা জুখরুফ, আরেকটি তার নাম হচ্ছে সুরা দুখান। এই দুইটি সুরা নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। সুরা জুখরুফ এর মধ্যে কয়টি আয়াত রয়েছে, কয়টি রুকু রয়েছে, এটি কোথায় অবতীর্ণ হয়েছে, জুখরুফ শব্দের অর্থ কী, জুখরুফ এই সুরার নাম জুখরুফ কেন রাখা হলো, এই সুরার ফজিলত কী রয়েছে, এই সুরার মধ্যে আলোচ্য বিষয় কী কী, এ সকল সম্পর্কে আমরা আজকে শ্রবণ করব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এরপর আমরা সুরা দুখান সম্পর্কে শ্রবণ করব, সুরা দুখান কোথায় অবতীর্ণ হয়েছে, এর মধ্যে কয়টি আয়াত রয়েছে, সুরা দুখান এর নাম দুখান কেন হলো,
পাশাপাশি সূরা দুখান এর ফজিলত হাদিসে পাকে কি এসেছে তা আমরা শুনব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, প্রথমে আমরা আলোচনা করব সূরা যুখরুফ সম্পর্কে। যুখরুফ নিয়ে আলোচনা করব, এরপর ইনশাআল্লাহ তাআলা সূরা দুখান নিয়ে আলোচনা করব। আমরা যদি আলোচনা করি সূরা যুখরুফ নিয়ে, আর সর্বপ্রথম আসবে যে এই সূরা কোথায় অবতীর্ণ হয়েছে। তো তাফসিরে খাজিনের মধ্যে রয়েছে যে সূরা যুখরুফ এটি মক্কায় মুকারমায় অবতীর্ণ হয়েছে। অবতীর্ণের দিক দিয়ে এই সূরাটি মাক্কি, মক্কা শরীফে অবতীর্ণ হয়েছে। এই সূরার মধ্যে কয়টি আয়াত রয়েছে, কয়টি রুকু রয়েছে বর্ণিত হয়েছে? এই সূরার মধ্যে 89 আয়াতে মোবারকা এবং 60 রুকু রয়েছে। সূরা যুখরুফ শব্দের অর্থ কী? সূরা যুখরুফ শব্দের অর্থ হচ্ছে স্বর্ণ। এছাড়া কোনো জিনিসের সৌন্দর্য, এই সৌন্দর্যকে যুখরুফ বলা হয়। আর এই সূরার 35 আয়াত, এই আয়াতে কারিমার মধ্যে একটি শব্দ রয়েছে যুখরুফ। তো এই শব্দের সাথে মিল রেখে, এই শব্দের সাথে সামঞ্জস্যতা রেখে এই সূরার নামকরণ করা হয়েছে সূরা যুখরুফ। আমরা জানলাম এই সূরা কোথায় অবতীর্ণ হয়েছে, কয়টি আয়াত রয়েছে, এবং এই সূরার নামের অর্থ এবং নামকরণের ইতিহাস আমরা জানলাম। আমরা এখন আলোচনা করব এই সূরার মধ্যে যে বিষয়গুলো আলোচনা করা হয়েছে, যে আয়াতে কারিমাগুলো রয়েছে 89 আয়াত, এই 89 আয়াতে কোন কোন বিষয় নিয়ে আলোচনা হয়েছে সে সম্পর্কে শ্রবণ করব। যদি আমরা দেখি দর্শকবৃন্দ, সূরা যুখরুফের মূল আলোচ্য বিষয় কী, মূল বিষয়বস্তু কী, তাহলে কিতাবের মধ্যে বর্ণিত হয়েছে যে এই সূরার মূল যে আলোচ্য বিষয়, ওই বিষয়বস্তু হচ্ছে আল্লাহ তাআলা একত্ববাদের উপরে ঈমান আনা এবং তার সাথে, অর্থাৎ আল্লাহ তাআলার সাথে কারো শরীক না করা, অর্থাৎ অংশীদার না বানানো। পাশাপাশি হুজুরে পূর্ণুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ তাআলার রসুল হওয়া এ ব্যাপারে, এবং কুরআনে মাজিদ আল্লাহ তাআলার কালাম, এ সকল বিষয়ে এই সূরার মধ্যে আলোচনা করা হয়েছে। পাশাপাশি কিয়ামতের দিন মৃতকে আবার পুনরায় জীবিত করা এবং মানুষের আমলের প্রতিদান, শাস্তি অথবা শান্তি, যাই বলি আজাব অথবা তাদের যে শান্তি, তাদের যেই পুরস্কার নিয়ামত রয়েছে, এই বিষয় সম্পর্কে আলোচনা করা হয়েছে। পাশাপাশি আরও কিছু বিষয় এই সূরার মধ্যে আলোচনা করা হয়েছে। যদি আমরা দেখি তাহলে এই সূরার শুরুর দিকে এই বিষয়ে আলোচনা করা হয়েছে যে কুরআনুল করিম ফুরকানুল হামিদ, কুরআনে মাজিদ, এটি আরবি ভাষায় আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন। কুরআনের ভাষা আরবি, আর এটার মধ্যে, অর্থাৎ আরবি ভাষায় অবতীর্ণ করার হিকমত, রহস্য কী, তাও বলা হয়েছে যে, অর্থাৎ যেহেতু এই কুরআন এর সাহেব, সাহেবে কুরআন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবে জন্মগ্রহণ করেছেন। তো যেহেতু আরবে জন্মগ্রহণ করেছেন, আগমন করেছেন, তো ওই সাথে মিল রেখে কী করা হয়েছে, এর হুকুম আহকাম যেন আরবরা সহজে বুঝতে পারে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহজের জন্য আরবদের মাঝে ইসলামী বিধানকে পৌঁছে দিতে পারেন, এজন্য কুরআনে পাক আরবি ভাষায় অবতীর্ণ হয়েছে। এছাড়া আর কি আলোচনা করা হয়েছে? আমরা যদি এই সূরার অনুবাদ তাফসির পাঠ করি তাহলে জানতে পারবো আমরা যে এই সূরার মধ্যে আম্বিয়াই কিরাম আলাইহিমুসসালামের ব্যাপারে, তাদের উম্মত যারা ছিল, তাদের গোত্র কম যারা ছিল, তারা কী করতো, বিভিন্ন উপহাস ঠাট্টা করতো। তো এই উপহাস যারা করতো, পূর্ববর্তী উম্মত, তাদের যে পরিণতি হয়েছিল, এই পরিণতি আল্লাহ তাআলা এই সূরার মধ্যে বর্ণনা করে নিজ প্রিয় মাহবুব, সিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফিরদের পক্ষ থেকে যে অত্যাচার আসতো, কাফিরদের পক্ষ থেকে যে নির্যাতন কষ্ট আসতো, এই ব্যাপারে সান্ত্বনা দিয়েছেন যে অন্যান্য আম্বিয়ায়ে কিরাম তাদের উম্মতরাও তাদেরকে কী করেছে, কষ্ট দিয়েছে, হে রাসূল আপনার কাছে এসেছে, তো সান্ত্বনা দিয়েছেন আল্লাহ তাআলা তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যে তা পূর্ববর্তী উম্মতরাও এরকম কষ্ট করেছেন, আর তাদের পরিণত কী হয়েছিল এটাও কোরআনে পাকে এই সূরার মধ্যে বর্ণিত হয়েছে, আর এই ব্যাপারে সান্ত্বনা দেওয়া হয়েছে যে আপনাকে যারা কষ্ট দিবে আপনার সাথে যারা খারাপ ব্যবহার করবে তাদের পরিণতিও পূর্ববর্তী উম্মতের মতো হবে। পাশাপাশি যারা মক্কার অমুসলিম, মক্কার কাফির, মক্কার অমুসলিম যারা, তাদেরকে ভীতি প্রদর্শন করা হয়েছে যে পূর্ববর্তী উম্মত যারা তার নবীদের অস্বীকার করেছে, নবীদেরকে নিয়ে হাসি ঠাট্টা করেছে, তাদের অবস্থা কী হয়েছে এটা জানান দিয়েছেন, তোমরা এমন করিও না, তাহলে তোমাদের অবস্থা পূর্ববর্তী উম্মতের মতো হবে। তাদের যে পরিণতি হয়েছিল, তাদেরকে ধ্বংস করা হয়েছিল, তোমাদের অবস্থাও সেম হবে, এ ব্যাপারে বর্ণনা করা হয়েছে। এছাড়া এই সূরার মধ্যে আল্লাহ তাআলার কুদরতের দলিল দেওয়া হয়েছে, আর কিছু বিষয় বর্ণনা করা হয়েছে যে আল্লাহ তাআলার কুদরতের ব্যাপারে। আর এটাও বলা হয়েছে যে যারা অমুসলিম, কাফির, অমুসলিমদের অজ্ঞতা, তাদের বেওয়াকুফি, মূর্খতা এমন ছিল যে তারা আল্লাহ তাআলাকে নিজের সৃষ্টিকর্তা মানে, নিজের সৃষ্টিকর্তা আল্লাহ তাআলাকে মানার পরেও তারা কী করে, মিথ্যা বাতিল মাবুদের কী করে উপাসনা ইবাদত করত। তো তারা কেমন অজ্ঞ মূর্খ, আল্লাহ তাআলাকে তারা খালিক মানে কিন্তু তারা গিয়ে উপাসনা ইবাদত করত কার, বাতিল মাবুদের। তো এই ব্যাপারে আলোচনা এসেছে যে তারা কেমন মূর্খ। পাশাপাশি যারা মক্কার কাফির, মক্কার অমুসলিম ছিল, তারা কী করতো, ফেরেশতার ইবাদত করত। আর তারা এটা মনে প্রাণে বিশ্বাস করত যে ফেরেশতারা হচ্ছে আল্লাহ তাআলার কন্যা, তারা আল্লাহ তাআলার কন্যা হিসেবে তারা নিজেদের মধ্যে ই করে নিয়েছে যে ফেরেশতারা হচ্ছে আল্লাহ তাআলার কন্যা। তো তারা কী করত, ফেরেশতাদের ইবাদত করত। কিন্তু আল্লাহ তাআলা এই সূরার মধ্যে ওই বিষয়গুলো বর্ণনা করেছেন যে তাদের অবস্থা কেমন, একটু হাসি পাওয়ার মতো, যে তারা নিজেদের যখন নিজেদের মধ্যে যদি কন্যা সন্তান জন্মগ্রহণ করত, যদি কেউ সংবাদ দিত হে উম্মুক তোমার ঘরে কন্যা সন্তান জন্ম নিয়েছে, তাহলে তাদের চেহারা কী হতো, কালো হয়ে যেত, মলিন হয়ে যেত, একেবারে মানে মুখ একদম অন্ধকার হয়ে যেত, মানে কন্যা সন্তানকে অপয়া এবং অবলা করা হতো। আর তারাই কী করতো, আল্লাহ তাআলা কন্যা মানত ফেরেশতাদেরকে এবং তাদের ইবাদত করতো। এই যে অবস্থা ছিল ওই মক্কার কাফির, মক্কার অমুসলিমদের, তো তাদের মানে এই বিষয়টা তারা আকলিভাবে বা কোনোভাবে যুক্তি দিতে পারে না। তাদের পূর্ববর্তী বাপ দাদা যারা ছিল তারাও এইভাবে করে এসেছে, তারাও করছে, কিন্তু এর কোনো যুক্তি নেই, কোনো দলিল নেই, না আকলি আছে না নকলি আছে, না কিতাবের মধ্যে আছে, না মানে বুদ্ধি এগুলো বুঝে আসে না। নিজেরা নিজেদের ঘরে কন্যা হলে নিজেদের মুখ কালো থাকতো, কিন্তু ফেরেশতাদের ইবাদত করতো। তো এই পুরো বিষয়গুলো এই কোরআনে পাকের এই সূরা সূরা যুখরুফের মধ্যে বর্ণিত হয়েছে। পাশাপাশি এই সূরার মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম এবং তার কম, হযরত মুসা আলাইহিসসালাম এবং তার কম, এবং হযরত ঈসা আলাইহিসসালাম এর যে কম ছিল তাদের ঘটনা বর্ণনা করা হয়েছে। কেন বর্ণনা করা হয়েছে, এজন্য বর্ণনা করা হয়েছে যেন মক্কার কাফির যারা, মক্কার অমুসলিম যারা রয়েছে, তারাও নিজেদের আমল, কার্যক্রম এবং ফলাফল সম্পর্কে কী করতে পারে, শিক্ষা গ্রহণ করতে পারে। যে অন্যান্য আম্বিয়া কিরাম এবং তাদের কমের ঘটনা, কম কী করেছিল আর আল্লাহ তাআলা তাদের পরিণতি কী করেছেন, ঠিক তেমনি আমরা কেমন করছি, আল্লাহ তাআলা আমাদের সাথে কেমন করবে, এই ঘটনাগুলো থেকে শিক্ষা নেওয়ার জন্য তাদের ঘটনা বর্ণনা করা হয়েছে। পাশাপাশি হুজুর পূর্ণ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী অবতীর্ণ হওয়ার ব্যাপারে মক্কার যারা অমুসলিম ছিল তাদের যেই এতরা ছিল, অভিযোগ ছিল, ওই অভিযোগের জবাবও এই সূরার মধ্যে দেওয়া হয়েছে। কাফের অমুসলিমরা তারা বলতো যে না, কোনো ওহী অবতীর্ণ হয় না, নিজের বানানো, তো এই সকল বিষয়ের জবাব দিয়েছেন। পাশাপাশি এই সূরার মধ্যে আরও যে বিষয়গুলো অবতীর্ণ হয়েছে বা বর্ণনা করা হয়েছে তা হচ্ছে যে দুনিয়ায় যে সাজসজ্জা সরঞ্জাম রয়েছে, সৌন্দর্য রয়েছে, এটি আল্লাহ তাআলার বারগায়ে এর কোনো দামই নেই, একেবারে তুচ্ছ। সমস্ত দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যা আছে সব কিছু আল্লাহ তাআলার কাছে মূল্যহীন, একেবারে মূল্যহীন। এবং আখিরাতের নিয়ামত যে রয়েছে এটা শুধুমাত্র পরহেজগার যারা তাদের জন্য। তো এই বিষয়ে আলোচনা করা হয়েছে। পাশাপাশি এই সূরার মধ্যে আর কী কী আলোচনা করা হয়েছে আসুন আমরা শ্রবণ করি। এই সূরার মধ্যে বর্ণনা করা হয়েছে কুরআন কোরআনের হিদায়ত থেকে, অর্থাৎ কোরআন যে মানুষকে হিদায়ত করে, এই হিদায়ত থেকে যারা মুখ ফিরিয়ে নেয় এবং আল্লাহ তাআলাকে আজাবে লিপ্ত হতে না হয়, তো এই আজাবে লিপ্ত হওয়া আজাবে লিপ্ত না হওয়া এইটার একটা ভয় ডর মক্কার অমুসলিমদের কাছে ছিল না। যে আল্লাহ তাআলার কোরআনের হিদায়ত আমাদের কাছে আছে, আমরা হিদায়ত নেইনি, তো আমাদের কী করা হবে, কঠোর আজাব দেওয়া হবে। তো তারা এই ব্যাপারে কী করতো, মানে একেবারে ভয় ডরহীন ছিল। তো যারা এরকম করবে আল্লাহ তাআলা তাদের জন্য একজন শয়তান নির্ধারণ করে দিবে, যারা কী করবে দুনিয়ার মধ্যে তার সাথে থাকবে, তাকে নেক আমল করা থেকে বিরত রাখবে এবং হারাম কাজের মধ্যে তাদেরকে কী করবে মশগুল করে দিবে, এবং ওই লোক গোমরা হয়ে যাবে আর সে এটা মনে করতে থাকবে যে সে কি হিদায়তপ্রাপ্ত, তাকে হিদায়াত থেকে বিচ্যুতি করে দেওয়া হবে, কিন্তু সে ভাববে সে হিদায়তপ্রাপ্ত। এমনকি ওই আখিরাতের মধ্যেও ওই শয়তানকে তার সাথে লাগিয়ে দেওয়া হবে, তার সাথে থাকবে, আর আখিরাতের মধ্যেও ওই শয়তান তার সাথী হবে, সঙ্গী হবে, আর তখন সে ওই শয়তান আফসোস করবে, সে নিজে নিজেই আফসোস প্রকাশ করবে, কিন্তু তার কোনো উপকার হবে না, কাজ হবে না। তো এছাড়া আরও যে বিষয় কিছু বিষয় বর্ণনা করা হয়েছে এই সূরার মধ্যে, মক্কার যে অমুসলিম ছিল তারা ঈমান আনবে না আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, তো এই ব্যাপারেও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সান্ত্বনা দিয়েছেন। কীভাবে সান্ত্বনা দিয়েছেন, যে মক্কার অমুসলিমরা ঈমান আনে না, অনেকে অমুসলিম যারা এরা ঈমান আনেনি, তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সান্ত্বনা দিয়েছেন। কীভাবে সান্ত্বনা দিয়েছেন, এভাবে বলা হয়েছে যে এই লোকরা তারা হচ্ছে বধির, তারা অন্ধ, যে কারণে তারা ঈমান আনছে না, আর তারা নিজেরা এমন ষড়যন্ত্রের মধ্যে পড়ে রয়েছে। তো আপনি এদিকে না গিয়ে আপনি কোরআনকে মজবুতির সাথে আঁকড়ে ধরুন এবং এর হুকুম আহকাম বিধি বিধান পৌঁছাতে থাকুন, আমল করতে থাকুন। তো এ ব্যাপারে সান্ত্বনা দেওয়া হয়েছে যে যারা ঈমান না আনে তাদের ব্যাপারে আপনি চিন্তিত হবেন না, এ ব্যাপারে সান্ত্বনা দেওয়া হয়েছে। পাশাপাশি এই সূরার শেষের দিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে অনেকে যারা মক্কার অমুসলিম ছিল বিভিন্ন ষড়যন্ত্র করেছে, এটার আলোচনা এসেছে। এছাড়া এ ব্যাপারে বলা হয়েছে যারা মুত্তাকি মুসলমান রয়েছে তাদের ব্যতীত অন্য লোক, অন্যান্য যে মানুষ রয়েছে তারা কিয়ামতের দিন একে অপরের দুশ্মন হয়ে যাবে, আর যারা ফরমাবরদার মুসলমান হবে তারা ওই দিন একেবারে টেনশন ছাড়া নিশ্চিন্তে থাকবে, আর তারা নেক আমলের সদকায় জান্নাতে পৌঁছে যাবে, জান্নাতের আজিম ও শান শকত নিয়ামত এগুলো তারা পাবে। এবং যারা কাফির হবে, অমুসলিম যারা, তারা সর্বদা সর্বদার জন্য জাহান্নামে যাবে এবং জাহান্নামের আজাব ভোগ করবে, জাহান্নামের মধ্যে গিয়ে তারা চিৎকার চেঁচামেচি করবে। এ গেল দর্শকবৃন্দ আমাদের সূরা যুখরুফের মধ্যে যেই আলোচ্য বিষয় রয়েছে, আল্লাহ তাআলা আমাদেরকে এগুলো থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুক। আমরা যাব আলোচনা করব সূরা দুখান নিয়ে, সূরা দুখান কোথায় অবতীর্ণ হয়েছে, সূরা দুখান এর মধ্যে কয়টি আয়াত রয়েছে, সূরা দুখানে এই শব্দের অর্থ কী, আর এর নামকরণের ইতিহাস কী, এরপর ফজিলত শুনব এবং এর আলোচ্য বিষয় শ্রবণ করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, সূরা দুখান এটি অবতীর্ণের দিক দিয়ে মাক্কী, অর্থাৎ মক্কা মুকারামায় এই সূরাটি সূরা দুখান অবতীর্ণ হয়েছে, যা আমরা জানতে পাই তাফসিরে খাজিন থেকে। তাফসিরে খাজিনের মধ্যে এই ব্যাপারে বর্ণিত হয়েছে যে সূরা দুখান মক্কা মুকারামায় অবতীর্ণ হয়েছে, আর সূরা দুখানের মধ্যে আয়াত সংখ্যা হচ্ছে 59 আয়াত এবং 3 রুকু রয়েছে সূরা দুখানের। সূরা দুখানের নামকরণের কারণ কী, সূরা দুখান আরবিতে ধোয়াকে দুখান বলা হয়, আর এই সূরার আয়াত নম্বর 10 মধ্যে ধোয়ার আলোচনা এসেছে, আর এর সাথে সম্পর্ক রেখেই এই সূরার নামকরণ করা হয়েছে সূরা দুখান। আমরা জানলাম সূরা দুখান কেন দুখান বলা হয়, তো আসুন আমরা সূরা দুখানের কয়েকটি ফজিলত শ্রবণ করি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তাজেদারে রিসালাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি রাতের বেলায় সূরা হামিম দুখান এর তিলাওয়াত করবে, সে এই অবস্থায় সকাল করবে যে তার জন্য 70,000 ফেরেশতা মাগফিরাতের দোয়া করতে থাকবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, আরেকটি হাদিসে মোবারকার মধ্যে এসেছে, তিরমিজি শরীফের মধ্যে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম রাউফ রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি জুমার রাতে অর্থাৎ বৃহস্পতিবার দিবাগত রাতে সূরা হামিম দুখান পাঠ করবে তাকে ক্ষমা করে দেয়া হবে। সুবহানাল্লাহ। মুজামুল কবিরের মধ্যে বর্ণিত হয়েছে, হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি জুমার রাতে অথবা জুমার দিনে, জুমার রাত বলতে এখানে বোঝার বিষয় রয়েছে, বৃহস্পতিবার দিবাগত রাতকে জুমার রাত বলা হয়, কেননা ইসলামের মধ্যে আমাদের যেটা আমরা দিন তারিখ গণনা করি আরবি, তো প্রথমে রাত আসে এরপর দিন আসে, তো সেক্ষেত্রে বৃহস্পতিবার দিবাগত রাত এটা হচ্ছে জুমার রাত আর বৃহস্পতিবার দিন, তো জুমার রাত অথবা জুমার দিন যে ব্যক্তি সূরা হামিম দুখান পড়বে তো আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করবেন। সুবহানাল্লাহ, কত ফজিলত, চমৎকার ফজিলত সূরা দুখানের দর্শকবৃন্দ আমরা শুনলাম। আসুন আমরা শুনব সূরা দুখানের মধ্যে কী কী বিষয় আলোচনা করা হয়েছে, এর আলোচ্য বিষয়বস্তু কী কী। এই সূরার মূল যে আলোচ্য বিষয় তা হচ্ছে তৌহিদ এবং রিসালাত, মৃত্যুর পর পুনরায় জীবিত হওয়া এবং আমাদের কৃতকর্ম অর্থাৎ আমল, আমলের প্রতিদান তা হোক ভালো বা মন্দ, এই ব্যাপারে আলোচনা করা হয়েছে। পাশাপাশি এই সূরার শুরুর দিকে এই বিষয় বর্ণনা করা হয়েছে যে আল্লাহ তাআলা কোরআনে পাককে শবে কদরে অবতীর্ণ করেছেন, আর ওই রাতে আল্লাহ তাআলার হুকুমে, আল্লাহ তাআলার নির্দেশে সকল যে গুরুত্বপূর্ণ কাজ সেগুলো ফেরেশতাদের মাঝে বণ্টন করে দেওয়া হয়েছে যে কোন ফেরেশতা কী কাজ করবে, এবং এই ব্যাপারেও বর্ণনা করা হয়েছে যে যারা অমুসলিম, মক্কার অমুসলিম যারা, তারা কোরআনে মাজিদের ব্যাপারে সন্দেহ করবে যে আসলে কি কোরআনে মাজিদ আমাদের হিদায়তের জন্য কি না, কোরআনে মাজিদে কী করলে আমি করবো কী করবো না, বিভিন্ন রকম সন্দেহের মধ্যে তারা আছে, আর এর কারণে তারা ঈমান আনে না, ঈমান কবুল করে না তারা, আর তাদের অবস্থা এমন হবে যে তাদেরকে আজাব দেওয়া হবে, আর আজাব তাদের অবস্থা বর্ণনা করা হয়েছে, এসরের মধ্যে আলোচনা করা হয়েছে এভাবে যে তাদেরকে এই যে ঈমান না আনার কারণে যে তাদেরকে আজাব দেওয়া হবে, এই আজাব তখন তো তারা চিৎকার চেঁচামেচি করবে, তারা করবে, এরপর যখন তাদেরকে আজাব থেকে দূরে রাখা হবে তখন তারা আবার নিজেরা আগের মতো হবে, কেননা তারা পরিবর্তন হবে না। এটার কারণ হিসাবে এই সূরার মধ্যে আলোচনা হয়েছে যে মক্কার অমুসলিমরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা নিজ চোখে দেখেও তারা ঈমান আনেনি, তো তাদের অবস্থা তো এমনই হবে যে তাদেরকে আজাব থেকে যদি দূরে রাখে তারা আবার আগের মতো হয়ে যাবে। তো ঠিক তেমনি অন্যান্য অর্থাৎ পূর্ববর্তী উম্মত যারা ছিল, পূর্ববর্তী কম যারা ছিল, তাদের ঘটনাও বর্ণনা করে কোরআনে পাকে তাদেরকে বোঝানো হয়েছে, বিশেষ করে মুসা আলাইহিস সালাম এবং ফিরাউনের ঘটনা বর্ণনা করা হয়েছে, ফিরাউন এবং তার সাথীদের কী অবস্থা হয়েছে, এগুলো তাদেরকে জানানোর পরও তারা পরিবর্তন হয়নি, তো তারা আর কী পরিবর্তন হবে, এই অবস্থা তাদের অবস্থাদির ব্যাপারে আলোচনা করা হয়েছে। পাশাপাশি এই সূরার মধ্যে এ বিষয়টি আলোচনা করা হয়েছে যে মক্কার অমুসলিমরা মৃত্যুর পর পুনরায় জীবিত হওয়ার ব্যাপারে তারা অস্বীকার করত, আর তাদের এক বাদশাহ ছিল, ওই বাদশাহ তার কম এবং তার পূর্ববর্তী কমদের, যেমন মনে করেন আদ গোত্র এবং সামুদ গোত্র, আমরা নাম শুনেছি আদ এবং সামুদ গোত্র, তাদের পরিণতি বর্ণনা করে এ ব্যাপারে রদ করা হয়েছে, খণ্ডন করা হয়েছে যে না, এই যে অমুসলিমরা, মক্কার অমুসলিম যারা ছিল তারা যে এই ব্যাপারে বলতো যে তারা মৃত্যুর পর পুনরায় জীবিত হওয়া, এটাকে বিশ্বাস করতো না, অস্বীকার করতো, তাদের ঘটনা বর্ণনা করে এই তাদের ঘটনা এবং তাদের পরিণতি উল্লেখ করে এই ব্যাপারে খণ্ডন করা হয়েছে। পাশাপাশি মক্কার অমুসলিমদের সামনে কিয়ামতের দিনের যে ভয়াবহতা হবে সে চিত্র তুলে ধরা হয়েছে, এবং ওই দিন যে হিসাব কিতাব করা হবে আর হিসাব কিতাবের পরিপ্রেক্ষিতে আজাব দেওয়া হবে, জাহান্নামী খাবার জাক্কুম, আমরা অনেকে শুনেছি জাক্কুম ফল খাওয়ানো হবে, ওই জাক্কুম ফলের আলোচনা এসেছে, জাক্কুম ফলের ব্যাপারে বলা হয়েছে। এবং এসরা শেষের দিকে নেক লোক যারা নেক আমল করবে, যারা তাদের ঠিকানা এবং যারা মন্দ কাজ করে তাদের ঠিকানা কোথায় হবে সে ব্যাপারে বলা হয়েছে, এবং নেককার লোকদের ব্যাপারে বলা হয়েছে তারা কী হবে, খুশি হয়ে যাবে, আনন্দিত হবে ওই দিন, এবং যারা মন্দ লোক থাকবে, মন্দ আমলকারী যারা হবে তারা অত্যন্ত ভয়াবহ আজাবের দ্বারা তারা ভীত সন্ত্রস্ত হবে এবং তাদেরকে ওই কাজে লাগিয়ে দেওয়া হবে, অর্থাৎ তাদেরকে জাহান্নামে রেখে দেওয়া হবে। এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে। তো দর্শকবৃন্দ, আমরা মোটামুটি দুইটি সূরা নিয়ে আলোচনা করলাম আজকে। এই দুইটি সূরা থেকে আমরা বেশ কিছু বিষয়ও জানতে পারলাম। আজকে আমরা দুইটি সূরা নিয়ে আলোচনা করেছি, সূরা যুখরুফ এবং সূরা দুখান। এই দুইটি সূরা থেকে আমরা বিভিন্ন বিষয় জানতে পারলাম। আল্লাহ তাআলা আমাদেরকে এগুলো মনে রাখার, এর উপর আমল করার তৌফিক দান করুক। আপনাদের কাছে অনুরোধ, প্রতিটি পর্বে চেষ্টা করি করার জন্য কোরআনি ঘটনাগুলো আমরা জানার চেষ্টা করি। মাদানী চ্যানেলেও কোরআনি ঘটনা নিয়ে বিভিন্ন অনুষ্ঠান হয়ে থাকে। মাকতাবুল মদিনা কর্তৃক প্রকাশিত কিতাবও রয়েছে, আপনারা সংগ্রহ করুন, অধ্যয়ন করি, তাহলে আমরা জানতে পারবো, সেখান থেকে আমরা শিক্ষা নিতে পারবো। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। দর্শকবৃন্দ, আগামী পর্বে অন্যান্য সূরার বিভিন্ন বিষয়, বিভিন্ন তথ্য উপাত্ত নিয়ে উপস্থিত হব, আপনাদেরকে জানানোর চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেলের অন্যান্য অনুষ্ঠানগুলো দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।
Quran, Quran.